বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 20 মে, 6 জ্যৈষ্ঠ এবং ফার্সি 20 উর্দিবেহেশত। রেডিও তেহরানে নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। আমাদের ওয়েবসাইটের আর্কাইভে এক মাসের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাথ-5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ পাশের অনুষ্ঠান দৃষ্টিপাত। দৃষ্টিপাতের প্রথমেই শুনবেন, ভিয়েনায় পরমাণু ইস্যুতে ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে শেষ হওয়া চতুর্থ দফার বৈঠক সম্পর্কে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে তেহরানের প্রতিক্রিয়া নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং দৃষ্টিপাতের দ্বিতীয় অংশে থাকবে প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার প্রসঙ্গে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইসরায়েলে প্রায় 4,000 ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ফিলিস্তিনিরা। জিহাদ আন্দোলন বলছে বাইতুল মোকাদ্দাস স্বাভাবিক না হলে যুদ্ধ চলবে। ভিয়েনা আলোচনায় ভালো উন্নতি হয়েছে, তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে, জানিয়েছেন ইরানের প্রধান পরমাণু আলোচক আরাকচি। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে জামিন দেওয়া হয়নি, রোববার আদেশ। এবং ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা, নরেন্দ্র মোদী মুখ লুকিয়ে পালাচ্ছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র অফির গেন্টেলম্যান বলেছেন ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন ও হামাস ইসরায়েলে প্রায় 4,000 ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। আজ এক টুইটার বার্তায় তিনি এ তথ্য জানান। এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল অরি গার্ডিন বলেছেন এবারের সংঘাতে তারা ফিলিস্তিন থেকে সর্বোচ্চ হারে রকেট হামলার মুখে পড়েছে। আগে হামাস বা লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংঘাতকালে ইসরায়েল লক্ষ্য করে যে হারে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল সেই তুলনায় এবার ইসরায়েল অনেক বেশি হারে রকেট হামলার মুখে পড়েছে বলে তিনি স্বীকার করেছেন। ঝাঁকে ঝাঁকে রকেট ও ক্ষেপণাস্ত্র দেখে ইসরায়েল বিস্মিত। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল আকসা ব্রিগেডের প্রভাবশালী সদস্য আবু মোহাম্মদ বলেছেন বাইতুল মোকাদ্দাসের পরিস্থিতি স্বাভাবিক না হলে যুদ্ধবিরতি হবে না। পূর্ব বাইতুল মোকাদ্দাসের আল জাররা এলাকায় উচ্ছেদ অভিযান ও এরপর মসজিদুল আকসায় মুসল্লিদের উপর ইসরায়েলি হামলা বন্ধের আহ্বানের সাড়া না দেওয়ায় গাজা থেকে প্রতিক্রিয়া দেখায় ফিলিস্তিনিরা। এখন পূর্ব বাইতুল মোকাদ্দাসের আল জাররা ও মসজিদুল আকসার পরিস্থিতি স্বাভাবিক না হলে ফিলিস্তিনিরা কোনো যুদ্ধবিরতি মানবে না বলে গাজার সংগ্রামী সংগঠনগুলো এর আগেও জানিয়েছে। আল কুদস ব্রিগেডের সদস্য আবু মোহাম্মদ আরও বলেছেন চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে এবং ফিলিস্তিনের দাবি না মানা পর্যন্ত যুদ্ধ চলবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিজেদেরকে বিজয়ী দাবি করেছে। একই সঙ্গে সংগঠনটি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরাজিত বলে উল্লেখ করেছে। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে, তবে গাজাভিত্তিক প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট ছুঁড়েছে। হামাসের উপপ্রধান মুসা আবু মারজুক বলেছেন, নেতানিয়াহু মারাত্মকভাবে পরাজিত হয়েছেন এবং হামাস বিজয় ঘোষণা করছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে। তিনি বলেন, আগামী এক বা দুই দিনের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর আশা করছি। মুসা আবু মারজুকের মতে, হামাস এবং জিহাদ আন্দোলনের পাল্টা জবাবের মুখে ইসরায়েলি নেতাদের হামলা কমানোর জন্য চাপ সৃষ্টি করেছে আমেরিকা। এর আগে গতকাল সংঘর্ষ কমিয়ে যুদ্ধবিরতির পথে হাঁটার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। আবু মারজুক বলেন, হামাস এবং জিহাদ আন্দোলনের পাল্টা আক্রমণ আমেরিকার অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইরানের উন্নয়ন অব্যাহত রয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ দেশের উন্নয়ন অগ্রগতি রুখতে পারবে না। তিনি আজ 17টি পেট্রোলিয়াম প্রকল্প উদ্বোধনের সময় একথা বলেন। রুহানি আরও বলেন, আমাদের এসব প্রকল্পই প্রমাণ করে ইরানি জাতি দৃঢ় ও শক্তিশালী, নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে উন্নতি থামিয়ে দেওয়া যাবে না। ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদনের সক্ষমতা 5,60,00,000 টন থেকে বেড়ে 10,00,000,000 টনে উন্নীত হয়েছে বলে জানান ডক্টর রুহানি। রুহানি বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর গত 8 বছরে তেল বহির্ভূত পণ্য রপ্তানি $13,000 কোটি পৌঁছেছে, যা সাবেক প্রেসিডেন্টের 8 বছরের তুলনায় 59% বেশি। ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, গত 2-3 মাস ধরে দুটি বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয়েছে, একটি হল করোনা ভাইরাস মোকাবেলা আর অন্যটি হল নিষেধাজ্ঞা প্রত্যাহার। দুটি ক্ষেত্রেই তার সরকার সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান পরমাণু আলোচক সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু ইস্যুতে ইরান ও 5 জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তাতে ভালো উন্নতি হয়েছে, তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। আব্বাস আরাকচি জানান, এই সমস্ত অমীমাংসিত বিষয় নিয়ে পরামর্শের জন্য আলোচনায় অংশ নেওয়া কূটনীতিকরা নিজ নিজ দেশে ফিরে গেছেন। গতকাল আব্বাস আরাকচি সাংবাদিকদের আরও জানান, গত 2 সপ্তাহের আলোচনার পর যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকে গেছে, আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে তার সমাধান হবে এবং পরবর্তী দফা আলোচনায় একটা উপসংহারে পৌঁছানো সম্ভব হবে। ইরানের এই আলোচক বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতা প্রতিষ্ঠা হয়েছে এবং পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে খসড়া তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেক দেশের আলোচক সংশ্লিষ্ট সরকারের সঙ্গে পরামর্শের পর আবার ফিরে আসবেন এবং আলোচনা শুরু হবে। রাশিয়াও পরমাণু সমঝোতা সম্পর্কিত আলোচনায় বিশেষ অগ্রগতির কথা জানিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে জামিন দেওয়া হয়নি। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি জামিন শুনানি হয়, পরে রোববার আদেশ দেওয়ার কথা জানায় আদালত। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জামিন দেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি জামিনের শুনানি হয়, পরে আগামী রোববার আদেশ দেওয়ার কথা জানান আদালত। রোজিনা ইসলাম গত সোমবার দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানকার কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটকে রাখেন, তাকে হেনস্থা করেন, তার মোবাইল ফোন কেড়ে নেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লেও তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। প্রায় 6 ঘন্টা পর রাত 1:30 দিকে রোজিনাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আরও পরে রাত 12:45 দিকে তার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা রুজু করা হয়। সারা রাত রোজিনাকে থানা হাজতে রেখে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অন্যদিকে রোজিনা ইসলামের জামিনের আবেদন জানান তার আইনজীবীরা। ওই দিনের শুনানি নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড আবেদন নাকচ করেন এবং রোজিনার জামিন আবেদনের উপরে অধিকতর শুনানির জন্য আজ 20 মে তারিখ ধার্য করে একজন অসুস্থ মহিলা সাংবাদিক রোজিনাকে কারাগারে পাঠানো হয়। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং দণ্ডবিধিতে দায়ের করা এই মামলার তদন্তের দায়িত্ব গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে দেওয়া হয়েছে। এদিকে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা এবং গ্রেপ্তারের প্রতিবাদে আজকেও বিক্ষোভ করেছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। করোনা পরিস্থিতির আজ 20 মে থেকে আগামী 24 মে পর্যন্ত সৌদি আরবে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। হোটেলে কোয়ারেন্টিন সহ সৌদি সরকারের বিভিন্ন শর্তারোপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, 20 মে থেকে 24 মে পর্যন্ত স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন্য নিকটবর্তী যে কোনো বিমান অফিসে যোগাযোগ করতে হবে। এদিকে দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 36 জন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তৎপরতার সমালোচনা করে বলেছেন, ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা, প্রধানমন্ত্রীর মুখ লুকিয়ে পালাচ্ছেন। তিনি আজ রাজ্য সচিবালয়ে নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। আজ করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসকদের ভার্চুয়াল বৈঠক হয়, কিন্তু প্রধানমন্ত্রীর ডাকা ওই বৈঠকে মুখ্যমন্ত্রীরা কিছু বলার সুযোগ পাননি অভিযোগ করে মমতা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এতে তারা অপমানিত হয়েছেন বলে মমতা মন্তব্য করেন। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে 157 জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। রাজ্যে একদিনে মৃত্যুর নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে 157 জনের মৃত্যু রেকর্ড হয়েছে। রাজ্যে একদিনে মৃত্যুর নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। পশ্চিমবঙ্গে করোনায় এ নিয়ে এ পর্যন্ত 13,733 জনের মৃত্যু হলো। অন্যদিকে রাজ্যে নয়া সমস্যা ব্ল্যাক ফাঙ্গাসে এ পর্যন্ত 5 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন। পশ্চিমবঙ্গে 5 জন রোগীর শরীরে এই ছত্রাকের সংক্রমণের খবর জানার পরেই বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রকাশ, বৈঠকে বিভিন্ন জেলা থেকে সংক্রমণ সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসকে ইতোমধ্যেই মহামারী বলে ঘোষণা করেছে রাজস্থান ও তেলেঙ্গানা সরকার। মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে এরই মধ্যে 90 জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা 1,500 ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রকাশ, গতকাল বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলায়। এই জেলায় একদিনে 48 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া রাজধানী কলকাতায় 31 জন, হাওড়া জেলায় 18 জন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 13 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যে নয়া সংক্রমণ হয়েছে 19,006টি। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলা ও রাজধানী কলকাতায় সংক্রমণের সংখ্যা সবথেকে বেশি। উত্তর চব্বিশ পরগনায় আক্রান্তের সংখ্যা 4,177 এবং কলকাতায় 3,618টি নয়া সংক্রমণ হয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আবারও ফিলিস্তিন প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। বহুসংখ্যক পার্লামেন্ট সদস্য ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি আগ্রাসনকে সরাসরি গণহত্যা ও যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন। ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলি বর্বরতা থামাতে পার্লামেন্ট সদস্যরা 27 জাতির এই জোটের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। অনেক সদস্য প্রশ্ন তুলেছেন, বিশ্বের বিভিন্ন অংশে যেখানে নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়ন দ্বিধা করে না, সেখানে ইসরায়েলের এই বর্বরতার পরেও কেন নিষেধাজ্ঞা আরোপ করা হবে না? অনেক পার্লামেন্ট সদস্য ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান বলে মন্তব্য করেন। তবে আমেরিকার মতো ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও শক্তিশালী ইসরায়েল লবি রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের কাছে বিশাল বাজেটের অস্ত্র বিক্রির পরিকল্পনা আটকে দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্ষমতাসীন ডেমোক্রেট দলের সদস্যরা এই প্রস্তাব উত্থাপন করেন। যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ভয়াবহ বর্বরতা চালাচ্ছে, তখন মার্কিন সরকার এই অস্ত্র বিক্রির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদিবাদী ইসরায়েলের কাছে 73 কোটি 50 লাখ ডলারের প্রিসিশন গাইডেড মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেজের নেতৃত্বে গতকাল প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে। এতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধের পাশাপাশি প্রতিরক্ষা সেবা ও টেকনিক্যাল ডাটা সরবরাহ নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে। এই প্রস্তাব সম্পর্কে আলেকজান্দ্রিয়া বলেন, আরও বহু আগেই ইসরায়েলের কাছে নিঃশর্তভাবে অস্ত্র বিক্রির নীতি বাতিল করার দরকার ছিল, বিশেষ করে যেসব সরকার মানবাধিকার লঙ্ঘন করে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফার্সির অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে তেহরানের অবস্থান একেবারেই স্পষ্ট, আর তা হচ্ছে প্রথমে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরান বিরোধী সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ফার্সিকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসাইন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু ইস্যুতে ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তাতে ভালো উন্নতি হয়েছে, তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। তিনি বলেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইরানের অবস্থান একেবারে স্পষ্ট, আর তা হচ্ছে প্রথমে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরান বিরোধী সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে এবং সত্যিই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে কিনা তা যাচাই বাছাই করে নিশ্চিত হয়েই কেবল ইরান পরমাণু সমঝোতায় ফিরে আসবে। প্রায় দুই সপ্তাহ ধরে চতুর্থ দফা কঠিন ও শ্বাসরুদ্ধকর আলোচনা গতকাল ভিয়েনায় শেষ হয়। এরপর এই সমস্ত অমীমাংসিত বিষয় নিয়ে পরামর্শের জন্য আলোচনায় অংশ নেওয়া কূটনীতিকরা নিজ নিজ দেশে ফিরে গেছেন। যুক্তরাষ্ট্র কিভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসতে পারে সেটা ছিল এবারের ভিয়েনা আলোচনার অন্যতম বিষয়বস্তু, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে না নিলে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত আলোচনায় অংশ নিতে পারবে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে কঠোর ও নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে। সে কারণে ইরানও শর্ত দিয়েছে, নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল তারা পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে। পরমাণু সমঝোতা থেকে ইরান অর্থনৈতিক দিক দিয়ে কোনো সুবিধা না পাওয়ায় এই সমঝোতাকে পুনরুজ্জীবিত করার জন্য বর্তমানে ভিয়েনায় যে আলোচনা চলছে তার উপর ইরানের সংসদ মজলিশে শুরা ইসলামীর পূর্ণ নজরদারি রয়েছে। এর আগে ভিয়েনায় বৈঠক শেষ হওয়ার পর ইরানের সংসদ সেদেশের আলোচক দলকে সংসদে তলব করে আলোচনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার নির্দেশ দেয়। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের মুখপাত্র আবুল ফজল আমুই বলেছেন, আমেরিকা নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার পর ইরান তা যাচাই বাছাই করে দেখবে এবং এরপরই পরমাণু সমঝোতায় ফিরে যাবে ইরান। মোট কথা, ইরান নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে যে নীতি নিয়েছে তা ভিয়েনা আলোচনাকে স্পষ্ট করে দিয়েছে। ভিয়েনায় যে সমঝোতাই হোক না কেন তাতে ইরানের স্বার্থ পরিপূর্ণভাবে রক্ষা করতে হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনা খুবই দুঃখজনক এবং এতে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে। বিস্তারিত প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনা খুবই দুঃখজনক, এতে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে এবং এ পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোকাবেলা করতে হবে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর সাংবাদিকদের নিকট এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ম্যানেজ করা উচিত ছিল, গুটিগতক লোকের জন্য এই বদনামটা হচ্ছে এবং আমি জানি পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমাদের এটি ফেস করতে হবে। মন্ত্রী আরো বলেন, সংবাদ মাধ্যম দেশের জন্য বিরাট কাজ করছে, তাদের কারণে আমরা বালিশ কাণ্ড শুনেছি, আপনাদের কারণে আমরা লাখ টাকার সুপারি গাছের কথা শুনেছি, আপনাদের কারণে সেই শাহেদ করিমের রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারের তথ্য পেয়েছি, সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে, আর এসব করে গণমাধ্যমের কর্মীরা সরকারকে খুব সাহায্য করেছেন। তবে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম যাতে ন্যায় বিচার পান সেটির চেষ্টা করছে।
সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায় বিচার পান এবং কারা হেফাজতে যাতে তিনি যথাযথ সম্মান পান সেটি করার জন্য আমি প্রথম থেকেই চেষ্টা করে এসেছি এবং আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ মন্ত্রীর বাসভবনে যান। নেতারা তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অবিলম্বে মুক্তি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেনস্থাকারী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি দাবি করা হয়। এদিকে সরকারের দোসর জাতীয় পার্টি এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি। এদিকে অবিলম্বে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।
প্রতিবেদনটি শুনলেন, এর সঙ্গে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইসরায়েলে প্রায় 4,000 ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ফিলিস্তিনিরা। জিহাদ আন্দোলন বলছে বাইতুল মুকাদ্দাস স্বাভাবিক না হলে যুদ্ধ চলবে। ভিয়েনা আলোচনায় ভালো উন্নতি হয়েছে, তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রধান পরমাণু আলোচক আব্বাস আরাকচি। বাংলাদেশে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে জামিন দেওয়া হয়নি রোববার আদেশ। এবং ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা, নরেন্দ্র মোদী মুখ লুকিয়ে পালাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। Thank you.